এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুত নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 17 জুন, 3 আষাঢ় এবং ফার্সি 27 খোরদাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। আমাদের শান্ত অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:30, ভারত সময় রাত 8:00 এবং তেহরান সময় বিকেল 7:00, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। ইউটিউবে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ফিলিস্তিন থেকে ইহুদিবাদীদের উপর শহরগুলো লক্ষ্য করে আগুনে বেলুন পাঠানোর অজুহাতে গাজায় ইসরায়েলি বিমান হামলা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ার পরিপ্রেক্ষিতে করণীয় সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ সহ আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার সময় শেষ, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী, খুব সকালে ভোট দেবেন সর্বোচ্চ নেতা। গাজার আগুনে বেলুনকে ক্ষেপণাস্ত্রের মতো ভয় পায় ইসরায়েলিরা, গাজা যুদ্ধের পর হামাসের জনপ্রিয়তা বেড়েছে বলে জরিপে তথ্য প্রকাশ। বিএনপিকে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায় বললেন বাংলাদেশের সেতুমন্ত্রী, বিএনপি ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বলেও মন্তব্য। এবং ভারতের উত্তরপ্রদেশে মুসলিম ভোট ব্যবহারের পরিকল্পনা চূড়ান্ত, রাজ্যের 2 লাখ মাদ্রাসায় অধ্যয়নরত শিশুদের সহায়তা নেবে কংগ্রেস। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুর গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই আগামীকাল সকালে ভোট গ্রহণ শুরুর পরপরই নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। সর্বোচ্চ নেতার দপ্তর থেকে বলা হয়েছে স্থানীয় সময় সকাল 7টায় তিনি ভোট দেবেন। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সহ মোট 4টি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সারাদেশে সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে রাত 12টা পর্যন্ত চলবে। প্রয়োজনে ভোটদানের সময় রাত 2টা পর্যন্ত বাড়ানো যাবে। পরের দিন শনিবার দুপুরের আগেই নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একই দিনে গ্রাম ও শহর পরিষদের মূল নির্বাচন এবং জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ স্থানীয় সময় ভোর 7টায় নির্বাচনী প্রচারের সময় শেষ হয়ে গেছে। এদিকে ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সাইদ জালিলি এবারের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে 7 প্রার্থীর 3 জনই প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেন। সাইদ জালিলি বুধবার সন্ধ্যায় ইরানের জনগণকে উদ্দেশ্য করে লেখা এক বিবৃতিতে বলেছেন, দেশের বেশিরভাগ মানুষ সৈয়দ ইব্রাহিম রাইসির প্রতি তাদের সমর্থন ঘোষণা করায় আমি তাঁর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করছি বিপ্লব ও ইসলামী শাসন ব্যবস্থাকে সমর্থনকারী দেশের প্রতিটি জনগণ রাইসিকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করবে। এর আগে বুধবারই প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন অপর 2 প্রার্থী মোহসেন মেহের আলিজাদে ও আলিরেজা জাকানি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জাওয়াদ জারিফ আজ তুরস্ক সফরে গেছেন। আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতেই তিনি ওই সফর করেন। সফরে তিনি তাঁর সমকক্ষ সহ বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ বহু কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগলুর আমন্ত্রণে ডক্টর জারিফ এই সফরে যান। খাতিব জাদে আরও জানান, ডক্টর জারিফ ওই ফোরামে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উত্তম প্রতিবেশিত্ব মতবাদ সম্পর্কে বক্তব্য দেবেন। একই সঙ্গে তিনি এ বিষয়ে ইরানের নীতিমালা বিস্তারিত বর্ণনা করবেন বলে খাতিব জাদে উল্লেখ করেন। বৈঠকের অবকাশে তিনি তুরস্ক এবং আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। আগামীকাল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সম্মেলনের কাজ শুরু হবে। দক্ষিণ ককেশাসে শান্তি ও সহযোগিতার নয়া সুযোগ, আঞ্চলিক সংহতি জোরদার করা, এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, আফ্রিকার সঙ্গে সম্পর্ক, পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগর প্রসঙ্গ, ট্রান্স আটলান্টিক সম্পর্ক, শরণার্থী এবং অভিবাসী সমস্যা, বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি, সোশ্যাল মিডিয়া ও ভার্চুয়াল জগতের বানোয়াট খবরাখবর সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বহু বিষয় নিয়ে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে আলোচনা হবার কথা রয়েছে। অবরুদ্ধ গাজা থেকে ইহুদিবাদীদের উপশহরগুলো লক্ষ্য করে আগুনে বেনুল পাঠানো অব্যাহত রয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত বর্বরতা ও গাজার উপর অবরোধের প্রতিবাদে এসব আগুনে বেলুন পাঠাচ্ছে ফিলিস্তিনিরা। সংবাদ মাধ্যম আরবি 21 জানিয়েছে, গত দুই দিনে ফিলিস্তিনিদের আগুনে বেলুনের কারণে ইসরায়েলের 24টি স্থানে আগুন লেগেছে। এর ফলে দখলদারদের কৃষি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। ইহুদিবাদী উপশহরগুলোর অধিবাসীরা স্বীকার করেছেন, আগুনে বেলুনগুলোর ঝুঁকি ক্ষেপণাস্ত্রের চেয়ে কোনো অংশেই কম নয়, কোনো কোনো ক্ষেত্রে এটি আরও বেশি ধ্বংসাত্মক। আগুনে বেলুনগুলো ইহুদিবাদীদের মধ্যে এতটাই আতঙ্ক তৈরি করেছে যে দখলদার প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় যে প্রতিক্রিয়া দেখানো হয় এক্ষেত্রেও একই প্রতিক্রিয়া দেখাতে তিনি সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক গাজা যুদ্ধের পর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের জনপ্রিয়তা বেড়ে গেছে বলে একটি ফিলিস্তিনি এনজিও পরিচালিত জরিপে জানা গেছে। ফিলিস্তিনি সেন্টার ফর পলিসি রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা মাসারাত পরিচালিত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, শতকরা 77 ভাগ ফিলিস্তিনি জনগণ মনে করেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে হামাস বিজয়ী হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরের 1,200 ফিলিস্তিনির উপর এই জরিপ পরিচালিত হয়। জরিপে অংশগ্রহণকারী প্রায় 53 ভাগ উত্তরদাতা বলেছেন, গাজা ও পশ্চিম তীরের গোটা ফিলিস্তিনি জনগোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হামাসের রয়েছে। অন্যদিকে শতকরা মাত্র 14 ভাগ বলেছেন, মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতা আন্দোলন ফিলিস্তিনিদের নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 2531 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বিএনপি বাংলাদেশের সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায় বলে মন্তব্য করেছেন সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদির। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
দীর্ঘ 13 বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে নিয়মিত সমালোচনার ধারাবাহিকতায় সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ নতুন কিছু শব্দ চয়ন করে মন্তব্য করেছেন, বিএনপি এদেশে সহ অবস্থানের রাজনীতির পথে অন্তরায়। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কথামালার আড়ালে জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি, যারা হত্যা ও ষড়যন্ত্রকে রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছে। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে ষড়যন্ত্র ও প্রতিহিংসা। ওবায়দুল কাদের উল্লেখ করেন, শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রয়োজন দায়িত্বশীল বিরোধী দল, কিন্তু বিএনপি সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে অব্যাহতভাবে ব্যর্থ হচ্ছে। জনগণ আওয়ামী লীগের বিচার করবে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, ইতিমধ্যে অপরাজনীতির জন্য জনগণের আদালতে বিএনপির বিচার শুরু হয়ে গেছে। নির্বাচন ও আন্দোলনে জনগণের প্রত্যাখ্যান তারই প্রমাণ। মিথ্যাচার আর অপরাজনীতির জন্য এখন বিএনপি ইতিহাসের কাঠ গড়ায়।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসংঘকে একটি স্পষ্ট রোডম্যাপ প্রস্তুত করার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে তিনি এই অনুরোধ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক বিবেচনায় আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, তবে এই সংকটের সমাধান নিহিত রয়েছে মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের উপর, যা গত চার বছরে সম্ভব হয়নি। আমরা চাই প্রত্যাবর্তন বিষয়ে জাতিসংঘ স্পষ্ট একটি রোডম্যাপ তৈরি করুক। রোহিঙ্গাদের চার বছর বাংলাদেশে অবস্থানের নেতিবাচক দিক, বিশেষ করে কক্সবাজারের স্থানীয় লোকজনের উপর যে বিরূপ প্রভাব পড়েছে তা তুলে ধরেন ডক্টর মোমেন। ভারতের উত্তরপ্রদেশে আগামী বছরের বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট ব্যাঙ্ক ব্যবহার করার পরিকল্পনা চূড়ান্ত করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটি মুসলিমদের ভোট আকৃষ্ট করার লক্ষ্যে রাজ্যের 2 লাখ মাদ্রাসায় অধ্যয়নরত শিশুদের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উত্তরপ্রদেশে মোট 403 আসনের মধ্যে 143 আসনে সরাসরি মুসলিমদের প্রভাব রয়েছে। 107 আসনে সংখ্যালঘু ভোটাররা ফলাফল প্রভাবিত করতে পারে। 70 আসনে মুসলিম জনসংখ্যা 20-30% পর্যন্ত। এছাড়া 73 আসনে মুসলিম জনসংখ্যার হার 30-45% বেশি। নির্বাচন শেষ হয়ে গেলে কোনো রাজনৈতিক দল মুসলিম ভোটারদের পাশে না থাকলেও ভোটের আগে মুসলমানদের কদর বেড়ে যায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা আর কোনোদিনও বঙ্গভঙ্গ করতে দেব না। সম্প্রতি রাজ্যের বিজেপি নেতাদের একাংশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার যে দাবি জানিয়েছেন, সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মমতা এ প্রত্যয় ব্যক্ত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা আর কোনোদিনও বঙ্গভঙ্গ করতে দেব না। তিনি আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। সম্প্রতি রাজ্যের বিজেপি নেতাদের একাংশ কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন। তারা এখানে বাংলাদেশ ও নেপাল থেকে দুর্বৃত্তদের অবাধ অনুপ্রবেশের পাশাপাশি চীনও একে করিডর হিসেবে ব্যবহার করছে বলে দাবি করেছেন। এর ফলে উত্তরবঙ্গে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে বলেও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
বঙ্গভঙ্গ আর করতে আমরা কোনোদিনও দেব না। বাংলাটা আমাদের সবার গর্বে, আমাদের সভ্যতা, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি সবকিছু,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা তো সামলে রেখেছি, আমাদের এখানে তো কোনো গণ্ডগোল নেই। কোথাও কোনো ঘটনা ঘটলে আমাদের পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে। দিল্লির পুলিশের থেকে আমাদের পুলিশ অনেক ভালো কাজ করে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমারের একটি গ্রাম আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় গেরিলাদের সংঘর্ষের পর মধ্যাঞ্চলের ওই গ্রামটি পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় অন্তত 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। পুড়িয়ে দেওয়া গ্রামটির নাম কিনমা। গ্রামটি মাগোয়ে অঞ্চলে অবস্থিত। গ্রামটির অধিবাসীরা গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার সেনাবাহিনীর সদস্যরা গ্রামটির 240টির মধ্যে 200টি ঘরে ধ্বংস করেছেন। গ্রামবাসীর ভাষ্য, মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বিরোধী গেরিলাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এই সংঘর্ষের পরই গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। মিয়ানমারে গত বছরের নভেম্বরের সাধারণ নির্বাচনে কথিত জালিয়াতির অজুহাত তুলে দেশটির সেনাবাহিনী গত 1 ফেব্রুয়ারি অং সান সুচির নির্বাচিত সরকার উৎখাতের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে। আফগানিস্তানে বিভিন্ন স্থানে 24 ঘণ্টা সময়ের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে অন্তত 100 তালেবান ও 80 আফগান সৈন্য নিহত হয়েছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। আফগানিস্তানের প্রভাবশালী নিউজ চ্যানেল তুলু নিউজ জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলীয় বাদাকশান সহ দেশটির বিভিন্ন প্রদেশের 70 জেলায় তালেবানের সঙ্গে আফগান সেনাবাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে আফগান সেনাবাহিনীর একটি চেকপোস্টের কাছে গাড়ি বোমা হামলায় বেশ কয়েকজন সৈন্য হতাহত হন। বাগদিস প্রদেশে তালেবানের অতর্কিত হামলার সময় প্রায় 100 সরকারি সৈন্য তালেবানের কাছে আত্মসমর্পণ করে। এছাড়া একদল সশস্ত্র তালেবান রোজগান প্রদেশের চারচেনো জেলা সদরের কাছাকাছি পৌঁছে যাওয়ার পর সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তবে সেনাবাহিনী শেষ পর্যন্ত শহরের পতন ঠেকিয়ে দিয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনে যুদ্ধবিরতি ও সৌদি স্থাপনাগুলোতে ইয়েমেনি হামলা বন্ধের বিনিময়ে সানা সরকারকে আরও বেশি ছাড় দিতে সম্মত হয়েছেন বলে একটি সৌদি সূত্র জানিয়েছে। সৌদি সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র বুধবার সৌদি লিক্সকে জানিয়েছে, বিন সালমান সানা ভিত্তিক ইয়েমেনের ন্যাশনাল সালভেশন ফ্রন্টকে সৌদি স্থাপনায় হামলা বন্ধ সংলাপের টেবিলে আনার জন্য নতুন করে ছাড় দিতে সম্মত হয়েছেন এবং সে ছাড়ের কথা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 এবং 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমান আবারও গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। গাজা থেকে আগুনে বেলুন ছোড়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে তেল আবিব দাবি করলেও গাজায় ইসরায়েলি হামলার প্রকৃত কারণ ভিন্ন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
দখলদার ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমান আবারও গাজায় হামলা চালিয়েছে। খান ইউনিসের পূর্বাঞ্চলীয় মোয়াইন এলাকা এবং গাজার দক্ষিণে আল জৈতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি জঙ্গি বিমান। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা থেকে কয়েকটি আগুনে বেলুন ইহুদিবাদী ইসরায়েলের দিকে ছোড়া হয়, যার বিস্ফোরণে কয়েক জায়গায় আগুন ধরে যায়। এর প্রতিশোধ নিতেই গাজায় হামাসের সামরিক অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে। বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের ওল্ড সিটির কাছে উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিল অনুষ্ঠানের মাত্র একদিন পর ইসরায়েল গাজায় এই হামলা চালালো। ইসরায়েল এমন সময় এই বিমান হামলা চালালো যখন সম্প্রতি 12 দিনের যুদ্ধে গাজার ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার ধকল সইতে হয়েছিল ইসরায়েলকে এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র ও মিশরের শরণাপন্ন হয়েছিল তেল আবিব। গত সোমবার ইসরায়েলে ভঙ্গুর মন্ত্রিসভা গঠিত হয় এবং নাফতালি বেন্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। নেতানিয়াহু অত্যন্ত অপমানজনকভাবে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। নতুন সরকার গঠন করেই নাফতালির মন্ত্রিসভা বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের ওল্ড সিটিতে উগ্র ইহুদিবাদীদের পতাকা মিছিলের অনুমতি দেয়। বলা হচ্ছে উগ্র ইহুদিবাদীদের প্রচণ্ড চাপে পড়ে এবং নতুন মন্ত্রিসভাকে পতনের হাত থেকে রক্ষার জন্যই নয়া প্রধানমন্ত্রী নাফতালি পতাকা মিছিলের অনুমতি দেন। কিন্তু ইসরায়েলের পুলিশ জানিয়েছে পতাকা মিছিলের সড়ক পরিবর্তন করা হয় এবং এমন স্থানে ইহুদিবাদীরা এই মিছিল বের করে যাতে তারা আলাকসা মসজিদ থেকে দূরে থাকে এবং তারা কেবল বাব আল আমোদ থেকে ইয়াফা সড়কের মধ্যেই তাদের কর্মসূচি সীমাবদ্ধ রাখে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা উস্কানিমূলক তৎপরতার ব্যাপারে উগ্র ইহুদিদেরকে সতর্ক করে দিয়েছিল, তাই ইহুদিরা দূরত্ব বজায় রেখে পতাকা মিছিল করেছে। প্রধানমন্ত্রী নাফতালি এই দুর্বলতা ধামাচাপা দেয়া, ইসরায়েলের নাগরিকদের খুশি করা ও ফিলিস্তিনিদের মোকাবেলায় নিজেদের শক্তি প্রদর্শনের জন্যই গাজায় নতুন করে বিমান হামলা চালায়। ইসরায়েল ভালো করেই জানে ফিলিস্তিনিরা পাল্টা প্রতিশোধ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, যার ফলে মন্ত্রিসভার পতনও ঘটতে পারে। অর্থাৎ ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী এ ধরনের হামলা ও আগ্রাসন চালিয়ে কেবল নিজের মন্ত্রিসভার সম্মান ধরে রাখার চেষ্টা করেছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এপারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা পরিস্থিতি প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে, ক্রমশ বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। এ পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের করোনা পরিস্থিতি দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞগণ আভাস দিয়েছেন, আগামী সপ্তাহে হয়তো ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বড় শহরগুলোর দিকে সংক্রমণ আরেক দফা বাড়তে শুরু করবে। তখন এসব শহরের হাসপাতালে রোগীর চাপ বাড়বে, পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সরকারের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই রোগী শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা পূর্বের দিনের চেয়ে বেশি পাওয়া যাচ্ছে। করোনার এমন অবনতিশীল পরিস্থিতিকে সামনের দিনগুলোর জন্য আরো বেশি উদ্বেগজনক বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। তাদের অনুমান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ব্যাপকভাবে জনচলাচলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। এ প্রসঙ্গে চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এর সদস্য সচিব ডাক্তার কাজী রাকিবুল ইসলাম রেডিও তেহরানকে বলেন,
উপজেলা পর্যায় পর্যন্ত রোগের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাহলে উপজেলা হসপিটালেও অক্সিজেন সরবরাহ যাতে নিরবচ্ছিন্ন করা যায়, তো এই জায়গাগুলি আমাদের গুরুত্ব দিতে হবে। এবং জেলা শহরগুলোতে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করার ব্যাপার, হাই ফ্লো ক্যানোলা যদি দিতে পারে সেটা ব্যাপার করা, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই দেওয়া, এই জায়গাগুলো চিকিৎসার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং জনবল যেটুকু নিয়োগ করা হয়েছে এটা যথেষ্ট না, করোনা পরবর্তী যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো মোকাবেলা করার জন্য সরকারের আরো ব্যাপক প্রস্তুতি নিতে হবে।
নাগরিকদের প্রতিষেধক টিকা প্রদান প্রসঙ্গে এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন,
ভ্যাকসিন অন্তত পক্ষে 70% মানুষের ভ্যাকসিন দিতে না পারলে এই ভ্যাকসিনকে প্রতিরোধের জায়গায় কার্যকর করানো খুব কঠিন। সে কারণে আমাদেরকে আরো ব্যাপকভাবে ভ্যাকসিন দিতে হবে এবং বিভিন্ন উৎস থেকে আরো বেশি পরিমাণ ভ্যাকসিন সংগ্রহের যে চেষ্টা চলছে এটাকে আরো ত্বরান্বিত করতে হবে।
এদিকে সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর গণমাধ্যমকে বলেছেন, চিকিৎসা ব্যবস্থা বাড়ানোর চেয়ে এখন বেশি প্রয়োজন সংক্রমণ নিয়ন্ত্রণ করা। এখন যেসব বৈজ্ঞানিক আলোচনা হচ্ছে সেগুলো সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণ করতে হলে সাধারণ মানুষের মধ্যে সাবধানতা থাকতে হবে, স্বাস্থ্যবিধি মানাতে হবে, প্রতিষেধক টিকা গ্রহণ করতে হবে, এর কোনো বিকল্প নেই।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু আসরের কাছের দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছ সবাই ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই গ্রিসের বিখ্যাত গল্পকার ইসোপের নাম শুনেছ। তিনি ছোটদের জন্য অসংখ্য শিক্ষণীয় ও মজার গল্প লিখেছেন। প্রজ্ঞা আর বুদ্ধিমত্তার জোরে হাস্যোদ্দীপক ও মজার গল্প বলে সাধারণ মানুষের কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। সকলে তার কথা বলার ধরন, অমায়িক ব্যবহার এবং গল্পের সারমর্ম শুনে তাকে খুব সহজেই ভালোবেসে ফেলতেন।
এসব ছিলেন মিশরের ফারাও বাদশাহ আমাসিসের সময়কার লোক। সামস দ্বীপে তিনি বাস করতেন। এসব দেখতে ছিলেন কদাকার, কিন্তু বুদ্ধি ও হাস্যরসে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তিনি বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তার শিক্ষাপ্রদ অমর কাহিনীগুলো মানুষকে শোনাতেন। বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ ছিলেন তার গল্পের ভক্ত। তার মৃত্যুর পর গ্রিসের দার্শনিক জিমট্রিয়াস তার গল্পগুলো সংগ্রহ করে রাখেন। সেই থেকে নীতি নৈতিকতা শেখানোর জন্য ইসপের গল্প আজও সারা বিশ্বের অমূল্য সম্পদ।
ইসপ ছিলেন লোডম্যান নামে এক নাগরিকের ক্রীতদাস। ইসপের গল্প বলার ভঙ্গি এবং দর্শন দেখে লোডম্যান তাকে দাসত্ব থেকে মুক্তি দেন। মুক্ত জীবন পেয়ে ইসপ বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে লাগলেন। যেখানেই যান সেখানেই গল্প বলার আসর জমিয়ে ফেলেন। ধীরে ধীরে তার মুখ নিঃসৃত গল্পগুলো চারদিক ছড়িয়ে যেতে লাগল।
লোকমুখে ততদিন রাজার কান পর্যন্ত চলে গেছে ঈশপের কথা। একদিন রাজদরবারে ডাক পড়ল ঈশপের। ঈশপের সাথে কথা বলে মুগ্ধ হয়ে গেলেন রাজা। রাজার মাথায় তখন এক বুদ্ধি খেলে গেল। ভাবলেন ঈশপকে দিয়ে রাজ্যে নীতিবাক্য ছড়িয়ে দেবেন, লোকের মাঝে সমাজ সচেতনতা গড়ে তোলাটা যে খুব দরকার হয়ে পড়েছিল সে সময়ে।
রাজা ক্রোসাস তখন ঈশপকে নিজের সভাসদ হিসেবে নির্বাচিত করলেন। রাজসভায় বিভিন্ন নীতিবাক্যের গল্প বলে রাজাকে বেশ প্রভাবিত করেছিলেন ঈশপ। দিনে দিনে রাজার প্রিয় পাত্র হয়ে উঠলেন তিনি। রাজ্যের বুড়ো থেকে বাচ্চারা ঈশপের কাছে গল্প শোনার জন্য অস্থির হয়ে যেত।
বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই ঈশপের গল্প শোনার জন্য অস্থির হয়ে আছো? হ্যাঁ, আমরা আজকের আসরটি সাজিয়েছি ঈশপের কয়েকটি শিক্ষণীয় গল্প দিয়ে। গল্পের পর থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে আর দেরি না করে ঈশপের গল্প শোনা যাক।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আদব কায়দা শেখার উত্তম সময় হচ্ছে শৈশব। শৈশবে পিতামাতা যেভাবে তাদের সন্তানের সঙ্গে ব্যবহার করবেন তাদের মধ্যেও সেই গুণাবলী বিকশিত হবে, কারণ বাল্যকালেই শিশুর গ্রহণ ও অনুকরণ করার বয়স। তখন সে যা দেখে তাই অনুকরণ করতে শেখে, তাই তাদের সামনে সব সময় ভালো আচরণ দেখানো উচিত, পাশাপাশি মন্দ কাজগুলো থেকে তাদের বিরত রাখার চেষ্টা করা উচিত। এসব না করলে সন্তান সন্ততি বিভিন্ন ধরনের মন্দ কাজে লিপ্ত হয়, যার পরিণাম শেষে অত্যন্ত ভয়াবহ ফল বয়ে আনে। এ সম্পর্কেই আসলে শুরুতেই একটি গল্প শোনাব।
একটা ছেলে ছোটবেলাতেই তার মাকে হারিয়েছিল, ফলে সে তার খালার কাছে বড় হচ্ছিল। খালা তাকে খুবই আদর করত। তার মা নেই বলে অন্যায়ের পরও কেউ তাকে কখনো বকা বকে করত না। একদিন ছেলেটি স্কুলের এক সহপাঠীর পেন্সিল চুরি করে এনে তার খালাকে দেখালো। খালা তাকে বকাঝকা না করে তার প্রশংসাই করল।
ছেলেটি আর একবার তার কোনো বন্ধুর বাড়ি থেকে একটা ভালো জামা চুরি করে এনে তার খালাকে দিল। খালা এবার তার প্রশংসা করল। এভাবে ছোটখাটো জিনিস চুরি করতে করতে ছেলেটি বড় হতে লাগল। বড় হওয়ার পরও চুরি করা অব্যাহত রাখল।
এভাবে চুরি করতে করতে একদিন সে ধরা পড়ে গেল। তার চুরির বিচার হল আদালতে। সব শুনে বিচারক তার প্রাণদণ্ডের আদেশ দিল। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে তাকে একজন জিজ্ঞেস করল, তোমার কি কোনো স্বাদ আছে? কোনো ইচ্ছে থাকলে বলতে পারো।
এ সময় ছেলেটি তার পাশে কাঁদতে থাকা খালার দিকে তাকিয়ে বলল, আমি আমার খালার কানে কানে কয়েকটি কথা বলতে চাই।
অনুমতি দেওয়ার পর ছেলেটি তার খালার কানের কাছে মুখ নিয়ে তার কানের লতি কামড়ে ছিঁড়ে দিল। তারপর বলল, খালা, আজ তুমিই আমার প্রাণদণ্ডের কারণ। প্রথম যেদিন আমি পেন্সিল চুরি করেছিলাম সেদিন তুমি যদি আমাকে শাসন করতে তাহলে আমাকে এইভাবে মরতে হতো না। আমার এই অধঃপতনের জন্যে একমাত্র তুমিই দায়ী।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে দুর্জনের ছলের অভাব হয় না। অনুষ্ঠানের এপর্যায়ে রয়েছে এ সম্পর্কে একটি গল্প।
এক গ্রামে এক দুষ্ট বিড়াল ছিল। সে গৃহস্থের বাড়িতে এটা ওটা চুরি করে খেত। একবার বিড়ালটা গৃহস্থের বাড়ি থেকে একটা মোরগ ধরে নিয়ে এলো। এখন সে মোরগটাকে মেরে খেতে চাইল। মোরগটি বলল, আমার কোনো দোষ আছে? এই শুধু শুধু আমাকে কেন মারবে?
বিড়াল এবার বলল, তুই মারাত্মক একটা আপদ, রাতে ডেকে মানুষকে স্বস্তিতে ঘুমোতে দিস না।
মোরগটি উত্তরে বলল, আমার ডাকে ঘুম ভাঙলে মানুষ সকাল সকাল তাদের দিনের কাজ শুরু করতে পারে।
বিড়াল ভাবল, কথাটা তো ঠিকই বলেছে। এবার সে বলল, তুই তোর মা বোনদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করিস।
মোরগ বলল, এতেই আমার মালিক খুশি হয়, তার সম্পদ বাড়ে বলে।
বিড়াল এবার বিরক্তি প্রকাশ করে বলল, না, তোর সঙ্গে এত বকবক করার সময় আমার নেই, আমার পেটে অনেক খিদে, তোকে আমি এখন খাবো।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরে, তোমরা নিশ্চয়ই অতি চালাকের গলায় দড়ি প্রবাদটি শুনেছ। ঈশপের এবারের গল্পটিতে এই প্রবাদের বাস্তবতাই তুলে ধরা হয়েছে।
একদিন এক অতি চালাক নেকড়ে ঠিক করল, সে ছদ্মবেশ ধারণ করে নিজের চেহারাটা পাল্টে ফেলবে, তাহলে তার আর খাদ্যের ভাবনা থাকবে না, সহজে শিকার ধরে ধরে খেতে পারবে।
নেকড়ে একটা ভেড়ার চামড়া গায়ে মুড়িয়ে ভেড়ার পালের মধ্যে ঢুকে গেল, আর তাদের মতোই ঘাস খাওয়ার ভান করতে লাগল। ক্রমেই সন্ধ্যা হয়ে এলো। রাখাল তার ভেড়ার পালকে তাড়িয়ে নিয়ে খোঁয়াড়ে পুরে রাখল।
এদিকে সেদিন রাখালের বাড়িতে মেহমান এসেছিল, তাই তার মাংসের প্রয়োজন হওয়ায় একটা ভেড়া তাকে জবাই করতেই হবে। তাই সে একটা ভেড়াকে বের করে দড়ি দিয়ে আলাদা করে বেঁধে রাখল, তাকে কিছু খেতেও দিল না। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভেড়াটা আসলে ভেড়া ছিল না, সেটি ছিল ছদ্মবেশধারী সেই নেকড়ে। রাতে যথাসময়ে তাকেই জবাই করা হলো।
ধৈর্য একটি মহৎ গুণ, মানুষের মেজাজের ভারসাম্যতা রক্ষা করা, আত্মসংযম অবলম্বন করা, বিপদে ভেঙে না পড়ে অটল অবিচল থাকা, তড়িৎ গতিতে ফল লাভের আশা না করার নামই ধৈর্য। ধৈর্য সহ্য সহিষ্ণুতা না থাকলে কোনো কাজেই সফল হওয়া যায় না। সফলতার জন্য প্রয়োজন তীক্ষ্ণ ও কোমল মেজাজ। আমাদের পরের গল্পটি এ সম্পর্কেই।
এক গ্রামে একটি পাতি শিয়াল বাস করত। একবার হলো কি, বেশ কিছু দিন ধরে না খেয়ে খেয়ে রোগা পাতলা হয়ে গেল। সে খাবারের সন্ধানে বেরিয়ে একদিন একটা ওক গাছের কোরলে বেশ কিছু রুটি আর মাংস দেখতে পেল। সে ভাবল, রাখাল বালকদের কেউ হয়তো খাবারগুলো রেখে গেছে পরে খাবে বলে। তার আর তর সইল না, সে শুরুত করে ওই খোরলে ঢুকে খাবারগুলো খেয়ে সাবার করল।
সমস্যা হলো, অধৈর্য হয়ে সব খাবার একেবারে খেয়ে ফেলায় রোগা পাতলা শেয়ালটার পেট এমন ফুলে গেল যে এখন আর সে ওই খোরল থেকে বের হতে পারছে না। শেয়ালটা ভীষণ বিপদে পড়ে গেল।
এমন সময় তার পাশ দিয়ে আরেক শিয়াল যাচ্ছিল। খোরলের ভেতর তার স্বজাতি ভাইকে দেখে বিস্তারিত শুনল। এরপর সে বলল, তুমি ভাই অধৈর্য হয়ে সব খাবার একেবারে খেয়ে নিজেকে মোটা বানিয়েছ, এখন একটু ধৈর্য ধরে বসে থাকো, খাবারগুলো হজম হলে তোমার পেট আবার চিকন হয়ে যাবে, তখন সুর সুর করে বেরিয়ে আসতে পারবে।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে কাউকে ঠকানো, ধোঁকা দেয়া বা প্রতারণা করা অত্যন্ত মন্দ কাজ। অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। ঈশপের পরের গল্পটি এ সম্পর্কেই।
এক সারস পাখিকে এক ধূর্ত শিয়াল তার বাড়িতে দাওয়াত করল। যথারীতি সারস শিয়ালের বাড়িতে দাওয়াত রক্ষা করতে এলো। খাওয়ার সময় দেখা গেল দুটি সমান পাথরের থালায় ঝোল ঢেলে তাকে খাওয়ার আমন্ত্রণ জানালো শিয়াল, আর নিজে ওই থালা থেকে জিভ দিয়ে চেটে পুটে সব ঝোল খেয়ে নিল। কিন্তু সারস বেচারা লম্বা সরু ঠোঁট দিয়ে থালা থেকে ঝোল খেতে না পেরে খিদে নিয়েই ফিরে গেল। তবে যাওয়ার আগে শিয়ালকেও তার বাড়িতে নেমন্তন্ন করে গেল।
শিয়াল যথারীতি সারসের বাড়ি এসে হাজির। সে দেখল তাকে কুঁজোর মতো সরু মুখওয়ালা দুটি পাত্রে ঝোল খেতে পরিবেশন করা হলো। সারস তার লম্বা ঠোঁট দিয়ে চুকচুক করে ঝোল শেষ করলেও শিয়াল কিছুতেই ওই পাত্রে মুখ ঢোকাতে পারল না। অগত্যা সে খিদে নিয়েই সারসের বাড়ি থেকে বেরিয়ে গেল। সারস বলল, কিছু মনে করো না ভাই, এই ভদ্রতা আমি তোমার কাছেই শিখেছি।
বন্ধুরা, ঈশপের বেশ কিছু গল্প শুনলে, তবে কেবল গল্প শুনলেই হবে না, গল্পের শিক্ষাও নিজেদের জীবনে কাজে লাগাতে হবে। তাহলেই তোমরা প্রকৃত মানুষ হতে পারবে, জ্ঞানের আলোয় চারিদিক আলোকিত করতে পারবে, বড় হয়ে নতুন নতুন আবিষ্কারে পৃথিবীটা চমকে দিতে পারবে।
বন্ধুরা, আসরের এ পর্যায়ে রয়েছে শিশুদের স্বপ্ন নিয়ে একটি গান। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, এ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন আব্দুল লতিফ। গানটি গেয়েছে সালভি নাওয়ার জারিফ, লুজাইনা ফেরদাউস রাহি ও আরিশা মাইসুন হুসাইন।
আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক,
নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে,
নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে।
আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক,
শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক,
জাহাজ মোদে চলবে ভেসে দূর হতে দূর নির উদ্দেশ্যে,
জাহাজ মোদে চলবে ভেসে দূর হতে দূর নির উদ্দেশ্যে।
আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ যে নাবিক,
শ্রেষ্ঠ যে নাবিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক,
আকাশ পথে ধরব পারি সপ্ত আকাশ যাব ছাড়ি,
আকাশ পথে ধরব পারি সপ্ত আকাশ যাব ছাড়ি।
বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈমানী,
শ্রেষ্ঠ বৈমানী, আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক।
ঢাকার কিডস ক্রিয়েশন অনলাইন টিভি পরিবেশিত গানটি শুনলে আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো ও সুস্থ থেকো, আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতাবন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতাবন্ধুরা, 17 জুন বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, বড় ভূমিকম্পে ঢাকায় প্রাণহানির মূলে থাকবে আগুন, দৈনিক ইত্তেফাক। হঠাৎ উত্তপ্ত সংসদ, দৈনিক মানবজমিন। বাংলাদেশকে টিকা সহযোগিতা অব্যাহত থাকবে বলেছেন চীনা রাষ্ট্রদূত, দৈনিক প্রথম আলো। রোহিঙ্গাদের ফেরাতে একটি স্পষ্ট রোডম্যাপ চান পররাষ্ট্রমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। বিএনপি সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায় বলেছেন কাদের, দৈনিক যুগান্তর। এবং কি হলো বৈঠকে, দৈনিক সমকাল। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, দুটি টিকায় হবে না, তিনটি টিকাই পারে কোনো কোনো রোগীকে নিরাপত্তা দিতে বলছে সমীক্ষা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন কৃষক বন্ধু প্রকল্পের সূচনা, আজ থেকেই শুরু টাকা বণ্টন, দৈনিক সংবাদ প্রতিদিন। করোনার ডেল্টা প্রজাতির বিরুদ্ধে 61% কার্যকর কোভিশিল্ড, কোভিড প্যানেলের প্রধান, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, 1897 সালে ভারতের আসামে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের 124 বছর পূর্ণ হয়েছে গত 12 জুন। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 8.7। এই ঘটনার প্রভাব পড়েছিল 250 কিলোমিটার দূরে থাকা ঢাকাতেও। ভূমিকম্প তীব্রতার স্কেলে সে সময় রাজধানীর কম্পন ছিল 7-এর বেশি। এই মাত্রায় ভূমিকম্প হলে এক গবেষণাপত্রে বলা হয় শহরে 30 লাখ মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা ইত্তেফাক অনলাইনকে জানিয়েছেন, ভূমিকম্পে রাজধানীর 30 ভাগ বিল্ডিং পুরোপুরি ধসে পড়তে পারে, এতে প্রাণহানি হতে পারে 40 লাখের কাছাকাছি। প্রাণহানির মূল কারণ হতে পারে আগুন, ভেঙে পড়া গ্যাসের পাইপলাইন থেকে গ্যাস বেরোনোর সম্ভাবনা ব্যাপক, গ্যাস থেকে পুরো ভবনে আগুন লাগতে পারে।
হঠাৎ উত্তপ্ত সংসদ, এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ, বিতর্কের বিষয় ক্লাব, মদ ও জুয়া। আজ বৃহস্পতিবার সকালে বৈঠকের শুরুতে এই অনির্ধারিত আলোচনায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ও তরিকত ফেডারেশনের 5 সংসদ সদস্য অংশ নেন। আলোচনার সূত্রপাত করেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক। তিনি চিত্রনায়িকা পরিমণির বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। তিনি বলেন, যেখানে ঘটনাটি ঘটেছে সেটা একটা বোট ক্লাব, কে করলো এই ক্লাব, এই ক্লাবের সদস্য কারা হয়? শুনেছি 50-60 লাখ টাকা দিয়ে এই ক্লাবের সদস্য হতে হয়, এত টাকা দিয়ে কারা ক্লাবের সদস্য হন আমরা তো ভাবতেই পারি না। তিনি আরো বলেন, এসব ক্লাবে মদ খাওয়া হয়, জুয়া খেলা হয়। বাংলাদেশে মদ খেতে হলে লাইসেন্স লাগে, সেখানে গ্যালন গ্যালন মদ বিক্রি হয়। লাইসেন্স নিয়ে খেতে হলে এত মদ তো বিক্রি হওয়ার কথা নয়। তিনি প্রশ্ন রাখেন, সরকারি কর্মকর্তারা কিভাবে এসব ক্লাবের সদস্য হন?
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপি কথামালার আড়ালে জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, যারা হত্যা ও ষড়যন্ত্রকে রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছে তারাই দেশের এগিয়ে যাওয়ার পথে অন্যতম প্রধান বাধা। বিএনপি এদেশে সহবস্থানের রাজনীতির পথে অন্তরায়। তিনি বলেন, বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি সহবস্থানের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে দিনের পর দিন।
দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং করোনা ভাইরাস প্রতিরোধে বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে টিকা সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। গতকাল বুধবার হাইব্রিড ধানের জনক অধ্যাপক ইউয়ান লংপিং স্মরণে বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন বিএসএ আয়োজিত এক ভার্চুয়াল সভায় এই আশ্বাস দেন লি জিমিং। সভায় চীনের রাষ্ট্রদূত জিমিং বলেন, বিপদে বন্ধুর পরিচয়।
দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, তবে এই সংকটের সমাধান নিহিত রয়েছে মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ওপর, যা গত 4 বছরেও সম্ভব হয়নি। বাংলাদেশ চায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘ একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করুক। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বার্গনারের সঙ্গে বৈঠকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘ সময় ধরে কক্সবাজারে অবস্থানের নেতিবাচক দিক, বিশেষ করে সংশ্লিষ্ট এলাকায় বসবাসরত মূল জনগোষ্ঠীর উপর তার বিরূপ প্রভাবের কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সুইজারল্যান্ডের জেনিভায় হওয়া এই বৈঠক নিয়ে বিশ্ব নেতাদের প্রত্যাশা ছিল অনেক, তবে শেষ পর্যন্ত প্রত্যাশার প্রাপ্তির মধ্যে পার্থক্য রয়েই গেছে। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট জেনেভাতে তাদের আলোচনার প্রশংসা করেছেন, কিন্তু 2018 সালের পর এই প্রথমবারের মতো দুই দেশের নেতাদের বৈঠকে অগ্রগতি হয়েছে খুব সামান্যই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য উঠে এলেও তেমন বড়সড় কিছু হয়নি। তিনি এটাও বলেছেন, রাশিয়া নতুন করে স্নায়ু যুদ্ধ চায় না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বাইডেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তারা দুজনই একই সুরে কথা বলেছেন।
দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, অঙ্গ প্রতিস্থাপন হয়েছে এমন মানুষ বা ক্যান্সার আক্রান্তদের কোভিডের টিকা কতটা নিরাপদ দিতে পারবে তা নিয়ে প্রশ্ন ছিলই। দেখা গিয়েছিল এসব রোগীর বড় অংশের শরীরেই পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি হচ্ছিল না টিকার দুটি টিকা নেওয়ার পরেও, কিন্তু এবার সেক্ষেত্রে আশার আলো। হালের গবেষণা বলছে, এসব রোগীদের ক্ষেত্রে দুটির বদলে টিকার 3টি টিকা দারুণ কাজের হয়ে উঠতে পারে। যাদের অঙ্গ প্রতিস্থাপন হয়েছে হালে তাদের নিয়ে সমীক্ষা চালিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের শরীরে করোনা টিকার প্রভাব কেমন হয় তা তারা দেখেছেন।
দৈনিক সংবাদ প্রতিদিন এক খবরে জানিয়েছে, বাংলার কৃষিক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে দ্বিতীয় দফায় কৃষক বন্ধু প্রকল্প চালু হলো আনুষ্ঠানিকভাবে। নবান্ন সভাঘর থেকে নতুন কৃষক বন্ধু প্রকল্পের ভার্চুয়াল সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে সঙ্গেই বিভিন্ন জেলায় জেলা প্রশাসকদের দপ্তর থেকে প্রকল্পের জন্য মাথাপিছু বরাদ্দ 10,000 টাকা করে দেওয়া শুরু হয়ে গেল। বৃহস্পতিবারই বেশ কয়েকজন কৃষকের হাতে পৌঁছে গেল নগদ টাকা। এই প্রকল্পে ক্ষেত মজুর বর্গাদারদের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। তারা মাথাপিছু 4,000 টাকা করে পাবেন। এছাড়া বাড়ানো হয়েছে কৃষকদের বার্ধক্য ভাতাও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন প্রকল্পের আওতায় রয়েছেন 60 লক্ষ কৃষক।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে ঘুটি নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার সময় শেষ, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী, খুব সকালে ভোট দেবেন সর্বোচ্চ নেতা। গাজার আগুনে বেলুনকে ক্ষেপণাস্ত্রর মতো ভয় পায় ইসরায়েলিরা, গাজা যুদ্ধের পর হামাসের জনপ্রিয়তা বেড়েছে বলে জরিপে তথ্য প্রকাশ। বিএনপিকে সহাবস্থানের রাজনীতির পথে অন্তরায় বললেন বাংলাদেশের সেতুমন্ত্রী, বিএনপি ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বলেও মন্তব্য। ভারতের উত্তরপ্রদেশে মুসলিম ভোট ব্যবহারের পরিকল্পনা চূড়ান্ত, রাজ্যের 2 লাখ মাদ্রাসায় অধ্যয়নরত শিশুদের সহায়তা নেবে কংগ্রেস। শ্রোতা বন্ধুরা, এবারে সবশেষে কয়েকটি খবর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সুইজারল্যান্ডের জেনেভায় তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত সাক্ষাতে মিলিত হয়েছেন। কয়েক ঘণ্টার সাক্ষাৎ শেষে দুই প্রেসিডেন্ট এক যৌথ বিবৃতিতে শিগগিরই পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে দ্বিপক্ষীয় কৌশলগত সংলাপ শুরু করতে নিজেদের সম্মতির কথা ঘোষণা করেছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։